এশিয়ান রেডিও 90.8 FM এ শুনতে থাকো।
গত সপ্তাহে আমার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী বলছি। ঠিক রাত 11টা আমি নিস্তলায় আমার খালামুড়ির বাসায় গেলাম, আর আমরা থাকি 5 তলায়। 10 মিনিট পর আমি তাদের বাসা থেকে আমাদের বাসায় যাচ্ছিলাম। আমি 12 থেকে 14 বার শুধু নিস্তলা থেকে 7 তলায় উঠলাম আর নামলাম, কিন্তু কিছুতেই আমাদের বাসাটা খুঁজে পাচ্ছিলাম না। হয়রান হয়ে 30 মিনিট শুধু এমন খোঁজাখুঁজি করে আমি আবার নিস্তলায় গেলাম। আমার তখন সবকিছু অচেতন লাগছে, শুধু অস্থির হয়ে ঘোরাঘুরি করছি। তখন দারোয়ান মামা আমাকে দেখল আর কাছে এসে বলল, কি হয়েছে মামা, এখানে কি এত রাতে? পরে আমি বললাম, আমার বাসায় একটু দিয়ে আসবেন প্লিজ মামা। উনি অবাক হয়ে আমাকে পা থেকে মাথা অবধি দেখছে, তারপর উনি আমাকে নিয়ে আসলো আমাদের বাসায়। আমি দরজার সামনে এসে চিনতে পারলাম, হ্যাঁ এটাই তো আমাদের বাসা। পরে বাসায় ঢুকে আম্মার রুমে গিয়ে আম্মাকে ডাক দিতে দেখি সারা শরীরে বালিতে ভরা, চুলে, জামাতে এবং পায়ে আর হাতের নখে কাদা মাটি। জানি না আমার সাথে কি হলো, আম্মা যখন জানল তখন অনেক সুরা পরে ফুঁ দিল। আমাকে অনেক তাবিজ গলায় ঝুলিয়ে রাখতে হয়। সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল আদৌ অবধি আমি জানতে পারলাম না। বিদঘুটে অন্ধকার, সালটার কথা মনে নেই। দেশে কি কারণে যেন আর্মি নেমেছে। আমাদের গ্রামটা রাজনৈতিক কারণেও অনেকটা গুরুত্বপূর্ণ, তাই সেখানেও আর্মি ক্যাম্প হয়েছে। তখন সময়টা বর্ষাকাল। একদিন রাতে আমাদের চাচাতো বোন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অবস্থা এতই খারাপ হয়ে পড়েছে ডাক্তার ছাড়া কোনো উপায় নেই। রাত তখন 2টা, গ্রামের রাত মানে চারিদিকে অন্ধকার আর বিদঘুটে সব পোকার ডাক। কাকা হুন্ডা বের করে আমায় বললেন, চল আমার সাথে ডাক্তার নিয়ে আসি। অগত্যা কাকার সাথে বের হলাম বাজারের উদ্দেশ্যে। কিছুদূর আসার পর দেখলাম একটা আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখে দাঁড় করালো। ভালো মতো জিজ্ঞাসা করে ছেড়ে দিল। আমরা বাজারে ডাক্তারের ফার্মেসিতে গেলাম, কিন্তু ডাক্তার নেই। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট কিছু ঔষধ ধরিয়ে দিয়ে বলল, ডাক্তার আসলে বলবো বাড়িতে যেতে। আমাদের গায়ে তখন ডাক্তার একজনই ছিলেন, তাই আর অপেক্ষা না করে বাড়ির পথে রওনা দিলাম। কাকা থাকায় চারিদিকে বিদ ঘুটে অন্ধকার আর ঝিঁচি পোকার আওয়াজে আমি ভয় পাইনি। হঠাৎ কি মনে করে কাকা প্রচন্ড ভাবে পথের মাঝে ব্রেক চাপলেন। আমার দিকে তাকালেন এবং বললেন, তুই কি আমায় কিছু বলছিস? আমি ভয়ে বললাম, কই নাতো? কাকা এদিক সেদিক মাথা ঘুরিয়ে কিছু শোনার চেষ্টা করছে, কিন্তু আমি প্রথম থেকেই কিছুই শুনতে পাইনি। হঠাৎ ঘটল আমাদের জীবনের সেই অভাবনীয় ঘটনাটি। লোকটা বোরকা পরিহিত মহিলা। একটা বোরকা পরিহিত মহিলা কোথার থেকে এসে কাকাকে ধরে কান্না চলে দিল। ওই মহিলাকে আমি আগে কখনো দেখিনি। মহিলাটির সাথে দেখি কাকা স্বাভাবিকভাবে কথা বলছে। যাই হোক, তাদের কথার সারাংশ হল এই যে, মহিলাটির বাচ্চা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। আমাদের পাড়াগায়ে একটাই রাস্তা পাকা ছিল, বাকি বাইরগুলো ছিল কাদা মাটির। আমি আর কাকা ওই মহিলার সাথে তার বাড়ির দিকে হাঁটছি। হাঁটছি তো হাঁটছি, পথ যেন আর শেষ হয় না। এদিকে আমার প্রচন্ড তৃষ্ণা বেরো। আমি কাকাকে বললাম, কাকা আমি আর হাঁটতে পারছি না। কাকা মহিলাটিকে বললেন, তোমার বাড়ি আর কত দূর? মহিলাটা বলল, এই তো বেশি না, আর অল্প একটু। আরো প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমি কাকাকে বললাম, কাকা আমি বাড়ি যাব। তখন মহিলাটি বলল, আচ্ছা তোমরা এই আম গাছটির নিচে বসো, আমি তাহলে আমার বাচ্চাকে নিয়ে আসছি। আমরা হাঁপ ছেড়ে বাসলাম। কাকা আর আমি আম গাছের নিচে বসলাম। ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জাগার পর আমি আমার চোখের সামনে কয়েকটি পরিচিত উদ্বিগ্ন মুখ দেখলাম। পূর্বের ঘটনাগুলো মনে পড়তে আমার মনে পড়ল, আমরা তো অন্য কোথাও থাকার কথা। আম গাছটা আমার কল্পনায় ভেসে উঠল। এইসব ভাবতে ভাবতে একজন হুজুর আর আমার বাবা আমার ঘরে ঢুকলেন। হুজুর কিসব বিড়বিড় করে বলে আমার গায়ে ভূ দিল। মা আমাকে কি একটা শরবত খাওয়ানোর পর আমার ঘুম এল। ঘুম থেকে জাগার পর আমি প্রায় স্বাভাবিক হয়ে উঠলাম। মার কাছে কাকার কথা জিজ্ঞাসা করে জানলাম তিনি ভালো আছেন। কাকার ঘরে গিয়ে দেখি তিনি মোটামুটি স্বাভাবিক। তারপর সবার কাছে জানলাম ওই রাতের কথা। সেদিন নাকি কর্তমাক্ত অবস্থায় আমাদের খুঁজে পাওয়া যায় আমাদের গ্রাম থেকে প্রায় 7-8 মাইল দূরের আরেকটি গ্রামে। কাকার হোন্ডাটি পাওয়া যায় রাস্তার পাশে একটা ডোবাতে। শুনে আমার গায়ে কাটা দিল। ভাবলাম বেঁচে আছি নাকি মরে গেলাম। কাকা ভাবলে সেন দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আর ওই মহিলার কোন অস্তিত্ব বিগত 30 বছরও ছিল না, কারণ কাকা যখন ছোট ছিলেন তখন ওই মহিলা বিষ খেয়ে মারা যায়। এই ঘটনা আপনাদের কাছে গালগল্প মনে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমি এখনো সেই ঘটনার কথা ভাবি আর কিছু উত্তর খুঁজি। রোহান ও তার কয়েক ফ্রেন্ড মিলে রাত 2 পর্যন্ত মজা করল। তখন হল ফেরার পালা। তারা মানুষ 7 জন, কিন্তু রিক্সা পেল 2। 2 রিক্সা না হয় 6 জন হল, কিন্তু রোহান ফ্রেন্ডরা তাকে বলল, চল রোহান 1 রিক্সায় 4 জন উঠে পড়ি। না রে, তোরা যা, আমি আসতে পারব, রোহানের উত্তর। চারিদিকে নিস্তব্ধতা। খুব দূরে একটা কুকুরের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নিচে অন্ধকারকে সাথী করে হাঁটছিল রোহান। হঠাৎ একটা রিক্সা দেখতে পেল। ভাই, হলে যাবেন? জি যাব। কত ভাড়া? 10 টাকা দিবেন। রোহান আকাশ থেকে পড়ল, এত রাতে কোন রিক্সা নেই, তবুও 20 টাকার ভাড়া, 10 টাকা রিক্সা ভাড়া চাইল। যাই হোক, রিক্সা চড়ে বসল রোহান। ওই গুণশান নীরবতার মাঝে শুধু রোহান আর রিক্সাওয়ালা। গোরস্থানের সামনে দিয়ে যাবার সময় রোহান কেমন যেন আটকে উঠল। সে যা দেখল তা অবিশ্বাস্য। সে দেখল রিক্সাওয়ালা উল্টু পায়ে প্যাডেল চালাচ্ছে। রিক্সাওয়ালার মুখের দিকে এ পর্যন্ত একবারও তাকায়নি সে। চেহারা দেখার চেষ্টা করতেই আবারও আটকে উঠল রোহান। একই একই দেখছে সে, এ কিভাবে সম্ভব? এর মাঝে হলে পৌঁছে গেছে রোহান। টাকাটা দিয়ে দ্রুত কেটে পড়ল। রিক্সাওয়ালার দিকে আরেকবার তাকানোর সাহস হল না তার। তাকালে হয়তো দেখতে পেত তাকে কেমন লুভে চোখে দেখছে রিক্সাওয়ালাটা। রুমে গিয়ে সাকিবকে সব ঘটনা খুলে বলল রোহান। সান্ত্বনার সুরে সাকিব বলল, তুই বরঞ্চ আজ রাত্রে আমাদের রুমে থেকে যা। কথাটা মনে ধরল রোহানের, রাজি হল সে। মধ্যরাত, রোহান সাকিব দুজনে ঘুমাচ্ছে। এর মাঝে কে যেন রোহানের গায়ে আঁচড় কাটল। চমকে উঠে জেগে গেল রোহান। ভীত স্বরে বলল, সাকিব, মাঝরাতে দুষ্টামি করিস না তো? সকালে সূর্যের আলো চোখের উপর পড়তেই ঘুম ভাঙে সাকিবের। কিন্তু ঘুম থেকে উঠার সাথে সাথেই আবার মূর্ছা গেল সে। বেলা 10টা, সাকিবের রুমের সামনে অগণিত ছাত্রের ভিড়। সাকিবের রুমে রোহানের ছিন্ন বিচ্ছিন্ন লাশ ঝুলছে, আর রোহানের কাটা মুন্ডটা সাকিবের টেবিলের উপরই রাখা। কেউ জানে না রোহানের মৃত্যুটা কিভাবে হল। কাটা মুন্ডটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব। অনেক দিনের বন্ধু ওরা, অনেক দিন একসাথে থাকে, কি করে কি হল সে প্রশ্ন আজ অব্দি খুঁজছে সাকিব।
Asian Radio 90.8 FM.
প্রিয় শ্রোতা, স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন একজন লিসেনার, যিনি আমাদেরকে SMS করেছিলেন, তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবেন। জি, আপনার নামটা বলবেন।
আমার নাম হচ্ছে মাসুম।
আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থাকছেন এবং কি করছেন?
আমি ঢাকা ক্যান্টনমেন্টের মাস্টার টেক থাকি। তো আমার ঘটনাটা আমার সাথে কন্টিনিউসলি হচ্ছে, এখন প্রায় 6 বছর যাবত এই ঘটনাটা ঘটতেছে আমার সাথে।
আচ্ছা, আপনি কি এখনো ওই একই ঘটনার ভুক্তি?
হ্যাঁ, এখন স্টিল নাও আমি এখনো সেই ঘটনার ভুক্তভোগী।
জি, 6 বছর আগে থেকে তাহলে আমরা শুরু করছি।
আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম হচ্ছে শামিম। তো আমি স্কুল লাইফের ফ্রেন্ড, সে তো তার একটা দোকান ছিল, সেটা হচ্ছে একটা আলমারির দোকান। যাই হোক, ওখানে দোকানে মাঝে মধ্যে আড্ডা টাড্ডা দিতাম। তো ও একদিন হঠাৎ করে ইভিনিং আওয়ারে আমি যখন ঘুমায় আছি, ও আমার বাসায় আসলো। বাসায় এসে আমাকে ডাকলো।
আচ্ছা আচ্ছা।
তো ডাকলো, তো হঠাৎ করে আব্বু বলতেছে যে কে, আমি জিজ্ঞাসা করলাম কে, ও আব্বু বলতেছে যে শামিম, তোমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, তো ও আসছে। ওকে ফাইন। তো ওর সাথে ও আমার ঘুম থেকে ডেকে ওঠালো। ওঠানোর পরে ওর সাথে আমি বাইরে বের হই। তো ও আমাকে বলতেছে, তখন ডেস্টিনির খুব ভালো একটা প্রভাব ছিল ডেস্টিনিতে, ও ডেস্টিনিতে মানে জয়েন করে, এবং সে আমাকে কনভিন্স করার জন্য সে মূলত অ্যাকচুয়ালি আসে আমার কাছে। তো যাই হোক, ও আমাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে। তো হঠাৎ করে তাকে আমি বলি যে আসলে এই ব্যাপারটা আমি অনেক আগে থেকে জানি, তো যাই হোক তুমি যদি ভালো কিছু করতে পারো সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করবো যে আমি ওখানে জয়েন করতে পারি কিনা।
আচ্ছা আচ্ছা,
তো সে বলতেছে যে আমি ভালো আছি এবং ভালো করবো। ঠিক আছে, ওকে বেস্ট অফ লাক, তুমি যাও। তার দুদিন পরে আমি আমাদের বালুঘাট বাজারে বসে থাকি, তো হঠাৎ করে শুনতে পাই যে সে আসলে মারা গেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
স্যাড নিউজ। আমি সকাল 11টার দিকে শুনতে পাই যে সে মারা গেছে।
এটা আপনার সাথে দেখা হওয়ার কতদিন পর ঘটনা?
ঠিক দুদিন পর।
আচ্ছা, ওকে।
দুদিন পরে সকাল 11টার দিকে আমি শুনতে পাই সে মারা গেছে। যাই হোক, আমি সেখানে যাই দুপুরবেলা জোহরের নামাজের পরে হচ্ছে জানাজাটা, তো জানাজা উপলক্ষে আমি সেখানে যাই। তো আসলে আমি একটু লেট করে ফেলছি, তার জানাজাটা আমি পাইনি। তো না পাওয়ার কারণে তাকে গিয়ে দেখি এখন ওই কবরে নেওয়ার জন্য, আমি মাটি দেওয়ার জন্য তাকে ব্যান গাড়িতে শোয়া নিয়ে যাচ্ছে। দাফনের কাজটা করবে। তো যাই হোক, আমি ওখানে গিয়ে তো লাস্ট মুহূর্তে সবাইকে ওর ফেসটা দেখাচ্ছে। আমি ওর ফেসটাকে দেখি, তো দেখার পর একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় আমার, যে সে আমার দিকে একটা মানে তাকায় আছে, তার চোখটা বন্ধ ছিল, চোখটা খোলাই ছিল। মানে মৃত্যুর পরে সাধারণত মানুষের চোখটা বন্ধ থাকে,
বন্ধ করে দেওয়া হয়।
হ্যাঁ, কিন্তু তার দিকে তাকানোর পরে মানে কেন জানি ওই চোখটা, এখন কি এটা আমারই দেখার ভুল না রিয়েলি আসলে সেরকম কিছু হয়েছে, আমি আসলে আজও পর্যন্ত সেটার ব্যাখ্যা পাইনি। তো যাই হোক, এনে সে তাকায় আছে আমার দিকে, এরকম মনে হলো, আমি দেখতেছি। তো যাই হোক, ওকে নিয়ে যাওয়া হইলো, আমিও চলে গেলাম। তো কবরস্থানে দাফন কাফনের কাজ শেষ করে বাসায় ব্যাক করলাম। এরপর থেকে আমার সাথে ঘটনাগুলি ঘটতেছে, ঘটনাগুলি ঘটতেছে। এমনকি আমি বাসায় শোয়ার পরে শুধু তার ফেসটা আমার চোখের সামনে চলে আসে, সে আমাকে ডাকতেছে, সে আমাকে ওই ডেস্টিনেশনের মধ্যে কনভিন্স করাচ্ছে। এরকম একটা ঘটনা আমার মানে সব অল টাইম আমার সাথে হচ্ছে,
আপনার সাথে এটা ভিতরে ভিতরে ঘটছে।
এমন কি যে আমি আস্তে আস্তে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আমি খেতে পারতেছি না, একটা ভয় ভিতরে কাজ করতেছে। রাতের বেলা ঘুমাতে গেলে দেখি যে কেউ একজন আমার দরজা দিয়ে ঢুকতেছে এবং আমাকে হয়তো বা মশারি করলে টাচ করবে যে বা ধরবে, এরকম একটা অবস্থা।
আচ্ছা আচ্ছা,
অল টাইম আমার ভিতরে কাম কাজ করতেছে। তো আসলে দিনকে দিন আম্মু আব্বু সবাই দেখতেছে আমার চেহারা শুকিয়ে যাচ্ছে এবং সকল কিছু খাওয়া দাওয়া আমি খেতে পারতাম না।
আচ্ছা
আচ্ছা, এত খারাপ অবস্থা হয়ে গেছিল যে আমি খেতে পারতাম না, ভাত সামনে নিয়ে আমি খাইতে পারতাম না।
আমি মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ওই টাইমটার ফিলিংটা আপনার কি এরকমই ছিল যে সবসময় আপনাকে সে বাধ্য করছে?
সে আসলে সে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু কিছু একটা
ভেতরে কিছু একটা
ছায়ার মতো সে আমাকে সবসময় মানে আয়সা খুব পেন দিত। তো যাই হোক, ওখান থেকে আমি একদিন হঠাৎ করে আমার এক ফ্রেন্ড, সে আমাকে বললো যে আস্তমা হবে 2010 সালে, যে আস্তমা হবে, সেই আস্তমা মাঠে আমরা যাই। এবং আমার একটা জিনিস ভালো হয়েছিল যে আমি তখন টোটালি নামাজ পড়া, পাঁচ অক্ত নামাজ পড়া, মানে ভয়ের থেকে জিনিসটা আসছে, আমি টোটালি নামাজ পড়তাম, পাঁচ অক্ত নামাজ মিস করতে পারতাম না। এবং রাতের সেটা যদি আমি বাসায় 11টা 12টার সময় ফিরতাম, আমি এশার নামাজটা কমপ্লিট করে তারপর ঘুমাইতে যেতাম এবং সবসময় আমি অজু করে ঘুমাইতাম। তো কিন্তু আমার মনের ভয়টা আমার কাটতেছে না এবং দিনকে দিন শরীর আরো শুকিয়ে যাচ্ছে। তো ওখান থেকে আমি আমার ফ্রেন্ড আমাকে নিয়ে গেলে আস্তমা মাঠে, যে ওখানে আসলে দিনের জন্য কিছু কাজ করি, হয়তো তোর এই জিনিসটা কেটে যেতে পারে, দিনের জন্য ওখানে যাই। আমি সকালবেলা যাই ওখানে, আমি দুপুরবেলা কাজ করব খাওয়া দাওয়ার পরে, ঠিক ওই মুহূর্তে মানে হঠাৎ করে কে যেন আমাকে ডাকলো যে বাহিরে আসো। আমি শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, বলতেছে বাহিরে আসো, ওখানে এসে একটা কাজ করো, ওই দড়িগুলি বাঁধতে হবে, আস্তে আমার মাঠের যে কাজটা হয়।
আচ্ছা আচ্ছা, এটা আমরা যদি জানি সেটা হচ্ছে সবাই স্বেচ্ছাসেবক।
হ্যাঁ, স্বেচ্ছাসেবক,
আপনি হয়তো মনে করেছেন আপনি দেখেছে।
দেখেছে এবং তিন মানে আমি তিন দিনের জন্য ওখানে যাই মূলত। তো ওই ফার্স্ট ডেতে আমার সাথে ঘটনাটা ঘটছে, আমি মাঠে গেছি, মাঠে যাওয়ার পরে আমার পাশে মনে হচ্ছে একজন আছে, সে আমাকে সবকিছু কাজ হেল্প করে দিচ্ছে, আগায় দিচ্ছে, বাট আমি কাউকে দেখতেছি না। আমার থেকে অনেক দূরে আরেকজন বাস গাড়তেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে, বাট আমার সাথে মনে হচ্ছে আমি একটা যদি ওই মানে যে আপনার ছালার যে চটগুলি হয় সেগুলি একটা শিলাবো, সে সিঁড়ি দেখি যে মোটামুটি এখান থেকে প্রায় 1 ফিট হয়ে যাচ্ছে, আমি একটা সুই দিয়ে কোথা দিচ্ছি, মনে হচ্ছে 1 ফিট হয়ে যাচ্ছে। এরকম ভাবে যাই হোক, ওখান থেকে আমার অস্থিরতা, মানে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি পাগলের মতো, মানে আমার না এখানে ভালো লাগতেছে মাঠের মধ্যে, না খাইতে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, সকল কিছু মনে হচ্ছে যে জীবন থেকে, মানে সকল কিছু আনন্দ ফুর্তি সবকিছু চলে গেছে, মানুষ হাঁটতেছে হাঁটাটাকে পছন্দ হচ্ছে না, এরকম পরিস্থিতি।
আপনি আপনি হতাশায় ডুবেছিলেন তখন সব মিলিয়ে?
হ্যাঁ হ্যাঁ, হতাশায়। আমি প্রচন্ড ক্ষোধা খাইতে গেছি, ওই বাহিরে খাইতে গেছি বিকালবেলায় আসরের নামাজের পর, খাইতে পারতেছি না।
আচ্ছা,
তো যাই হোক, ওখান থেকে আমি ফ্রেন্ডকে বললাম আমি আর থাকতে পারবো না এখানে, এখানে আমার অনেক সমস্যা হচ্ছে, আমি বাসায় চলে যাবো। আমাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করলো যে তুই থাক, কিছু হবে না, দেখি হুজুরের সাথে কথা বলবো তোর এই ব্যাপারটা নিয়ে, আমি তো আমার টোটালি ভালো লাগতেছে না, আমি এই জায়গায় থাকবো না। তো সে আমাকে বলতেছে তাহলে টাকা পয়সা আমার কাছে 200 টাকা নিয়ে যা, তুই চলে যা বাসায়।
আচ্ছা আচ্ছা,
তো আমি বাসায় চলে আসি। এইভাবে আমার একের পর এক দিন কাটতেছে ভয়াবহ অবস্থায়। আমার আম্মু আমাকে দেখতেছে, আমার বোন দেখতেছে যে আসলে এই সমস্যা। তো এটা থেকে বের হওয়ার কোনো উপায় পাচ্ছিলাম না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার, আমি খাটের মধ্যে শুয়ে থাকলে রাতের বেলায় খাটটা এখনো পর্যন্ত নড়ে।
আচ্ছা,
রিসেন্ট দুদিন আগ পর্যন্ত আমি যেটা হয়েছে, অথবা আজকে রাত্রেও হতে পারে, আগামীকালকেও হতে পারে, মানে এক দুই দিন, সপ্তাহে দুই তিন দিন এরকম হয় আমার খাটটা প্রচন্ড পরিমাণে নড়ে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার খাটের এক সাইডটা ভেঙে গেছে।
আচ্ছা আচ্ছা,
খাটের যে পয়াটা থাকে সেই পয়াটা ভেঙে গেছে। সেই পয়ার মধ্যে আসলে এখন আমি ইট দিয়ে রাখছি, মানে ওটাকে মেরামত একবার করছি, মেরামত করার পরে ওটা ভেঙে গেছে।
আচ্ছা, আপনি যদি বলছিলেন আজকে থেকে 6 বছর আগের ঘটনা, এবং অবশ্যই মাঝখানে আরো মেজর কোন বিষয় কি ঘটেছে যেটা আপনি শেয়ার করতে পারেন আমাদের
সাথে? বিষয়টা আমি বলতে চাচ্ছি। তো ওখান থেকে আমি এরপর যত আমার রিলেটিভ বা যারা আশেপাশে যারা মারা গেছে, আমি কার কাছে যেতে পারতাম না, মানে মারা যাওয়ার কথা শুনলেই যে সে মারা গেছে, তখন আমার ভিতরে অবস্থাটা আরো বেশি ভয়াবহ
কাজ করত।
হ্যাঁ, আমি ওই ফেসটা দেখতে পারি না আজও পর্যন্ত, আমি কোনো মৃত মানুষের ফেস দেখতে পারি না
সেই 2009
এর পর থেকে। এবং আমার দাদি যখন মারা গেছে 2012 সম্ভবত মার্চ মাসে, উনি তখন মারা গেছে, আমি তখন চিটাং ছিলাম। চিটাং থেকে গাড়িতে আসলাম, আইসা ওনার মানে দাফন করানোর পরে আমি গিয়ে হাজির হয়েছি ইচ্ছা করে।
আচ্ছা,
আমি টাইম মোতাবেক পৌঁছাইনি, কারণ আমি ওই জিনিসটা সহ্য করতে পারবো না। আমার এই যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বড় ভাই মারা গেছে, ওনারটা আমি যখন রাত্রেবেলা শব্দ মানে শুনতে পাইছি, তখন আমি আর মানে ঘুমাইতে পারিনি সারা রাত। তো সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা যেটা আমার সাথে ঘটছে সেটা হচ্ছে, আমি প্রতি রাত্রে আমার ওয়ার্কিং এর প্রয়োজনে, মানে আমার জব ওয়ার্কিং এর প্রয়োজনে আমি ইয়েতে প্রতিদিন রাত্রে 11টার দিকে এমএস যাওয়া পড়ে।
আচ্ছা,
আমার ক্যান্টনমেন্ট বালুঘাট থেকে এমএ যাই, ওখানে একজনকে লিফট দিয়ে আমি ব্যাক করি, ব্যাক করার সময় একা ব্যাক করি।
আচ্ছা আচ্ছা,
তো আজ থেকে মাসখানিক আগে ফ্লাইওভার দিয়ে যখন আমি আসতেছি, রিটার্ন করতেছি এমএস থেকে, ঠিক মাটি কাটা মুচুরের এখানে আসার পরে সেই ফ্রেন্ড আমার, সেই মারা যাওয়ার স্বামী, সেই ফ্রেন্ড হঠাৎ করে আমার মানে আমার বাইকটা বন্ধ হয়ে গেছে। আমার বাইকটা স্টার্ট বন্ধ, আমি হতবম্ব যে এটা স্টার্ট বন্ধ। আমি স্টার্টটা মানে বাইকটা পার্ক করে আমি দেখতেছি আসলে আমার বাইকে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি কিক মারতেছি স্টার্ট হচ্ছে না। ঠিক পাশে থেকে কেউ একজন আমাকে বলতেছে, সেই আমার সেই ফ্রেন্ডের গলা, সে বলতেছে ড্রাইভটা স্লো করা প্রয়োজন, বুঝতো, এত জোরে ড্রাইভ করো না, তোমার গতি 80 আপ ছিল, তুমি এত দ্রুত গাড়ি চালাও না, অ্যাক্সিডেন্ট হতে পারে, আর অ্যাক্সিডেন্ট হলে তোমার আমার মতো অবস্থা হবে। আমি আসলে কিন্তু ও কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়নি, কিন্তু আমি হঠাৎ করে তাকায়া দেখি মানে হতভম্ব হয়ে গেলাম ওর ফেসটা আমার সামনে, যেটা ভাই আমি আসলে কখনো কল্পনা আনতে চাইনি যে সে আমার সামনে, এবং এই রাতের তখন 11:30 বাজে, সে আমার সামনে এসে দাঁড়ায় আমাকে এই এই কথাটা বললো যে তুমি 80 আপ গাড়ি চালা না, তোমার এটা যথেষ্ট গতি ছিল। আমি দেখার পর ভাইয়া আমি আমি এখন কি মোটরসাইকেল ঠিক করবো, না আমি হেঁটে যাবো, না ওটা রেখেই আমি চলে আসবো, আমার মাথা ধরতেছিল না। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে দাঁড়াইছিলাম, তো আরেকটা মোটরসাইকেল আরোহী সে এসে বলছে ভাই কোনো সমস্যা? তো ওখানে প্রায় সময় অন্যান্য চিন্তা টিন্তা হয়, এই কারণে সে বলতেছে কোনো সমস্যা? আমি বলতেছি না কোনো সমস্যা না ভাই, একটু আমার মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না। পরে উনি স্টার্ট দিলে বলতেছে স্টার্ট হয়েছে। তো আমি স্টার্ট করে বাসায় আসি, বাসায় আসার পর রাত্রেবেলায় সেই আমার খাটটা একই স্টাইলে, মানে আপনার ভূমিকম্প হলে যেরকম একটা ধুলা ধুলে কন্টিনিউসলি সেই ধুলাটা মানে ধুলতেই থাকে। এবং আমি এরকম মানে প্রায় সপ্তাহে এক দুই দিন হয় আমার সাথে, এবং এই রিসেন্টলি যে ভূমিকম্পটা হলো ইন্ডিয়াতে, সেই ভূমিকম্পটা যখন প্রচন্ড পরিমাণে কম্পন হচ্ছিল, তখন আমি আমার কম্পনের ঠেলে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি ঘুম ভেঙে আমি কম্পনটা অনুভব করতেছি, বাট আমি কাউকে বলতে পারতেছি না যে ভূমিকম্প হচ্ছে কিনা, কারণ আমি তো লজ্জা পাবো যে প্রতিদিন আমার ঠাট্টা দুলে ঘটে যাচ্ছে, তো আমি এটাকে আবার নতুন করে বলি কি আমি লজ্জা পাবো নাকি। তা আমি বাবা মাকে কাউকে ডাকিনি, অনেকক্ষণ পর বাবা মা আমাকে ডাকিয়ে বলতেছে যে ভূমিকম্প হয়েছে, টের পাইছো? তখন আমি বুঝলাম যে আজকে ভূমিকম্প হয়েছে, কিন্তু আমার সাথে কন্টিনিউয়াসলি যে ঘটনাটা ঘটে, এবং আমি ভাইয়া একা থাকতে পারতাম না। আমি আমার এক ছোট ভাই আছে মোশারফ, ওকে সাথে নিয়ে মোটামুটি 1.5 বছর থাকি। তারপর বাবা মা চিন্তা করলো যেটা বিয়ের মাধ্যমে হয়তো দেখি ছেলেটাকে চেঞ্জ করা যায় কিনা।
আচ্ছা আচ্ছা।
তো তখন আমি বিয়ে করি, বিয়ে করার পর থেকে আস্তে আস্তে, তবে আমি বিকালবেলা এখনো পর্যন্ত আমি দুপুরের পরে আমি ঘুমাইতে পারি না, বিকালবেলা ঘুমাইলে আমার অস্থিরতা কাজ করে এবং ভিতরে। আর তারপর কবিরাজ দেখাই, কবিরাজ দেখার পরে বলতেছে আমার সাথে অনেক কিছুই হচ্ছে এবং আপনাকে দেখাই।
আচ্ছা আচ্ছা।
এটা এখনো নিয়ে আমাকে বলছে সবসময় এটা সাথে রাখার জন্য এই তাবিজটা।
আচ্ছা আচ্ছা। প্রিয় শ্রোতা, আমরা একটা তাবিজ দেখতে পাচ্ছি যেটাতে বেশ কিছু আরবি হরফ লেখা রয়েছে এবং সংখ্যা মূলত লেখা রয়েছে আমি যতদূর বুঝতে পারি। এই ছিল আপনার ঘটনা। আপনি কি কোনো চিকিৎসক দেখিয়েছিলেন?
হ্যাঁ, আমি চিকিৎসক দেখাইছি।
আপনাকে
উনি আমাকে ঘুমের ওষুধ দিছে কিংবা উনি আমার আদার্স ট্রিটমেন্ট করছে, ওনারা দেখে চেক আপ করালো আমাকে। চেক আপ করে দেখলো যে আমার ভিতরে কোনো সমস্যা নেই, আমার সবকিছু ফিজিক্যালি ভাবে আমি ফিট। বাট আমি যে শুকাচ্ছি বা আমি যে এরকম হচ্ছি এটা কেন হচ্ছে? ডক্টর আমাকে নর্মালি ঘুমের ওষুধ দিচ্ছে যে আপনি ঘুমাইতে পারতেছেন না, বা উনি আমাকে ক্যালসিয়ামের ট্যাবলেট দিচ্ছে যে আপনার শরীর দুর্বলতা, ভিটামিন দিচ্ছে যে আপনি শরীরটাকে কাভারেজ করে ফেলেন। বাট আমি দিনকে দিন ওই অবস্থায় চলে গেছি। তো বিয়ের পর থেকে আস্তে আস্তে আমি একটু ডেভেলপ হয়েছি, এখন প্রায় 4 বছর। কিন্তু আমার সাথে মাঝে মধ্যে যখন আমি একা থাকি, বিশেষ করে আমার ওয়াইফ যখন শ্বশুরবাড়িতে চলে যায়,
আচ্ছা,
তখন এই ঘটনাটা আমার প্রায় সময় ঘটে, কিন্তু এখন তুলনামূলক ভাবে অনেক কম। কিন্তু
একটু কম,
1 মাস আগে এই ঘটনাটা আমাকে আবার পুনরায় মানে জাগ্রত করে যে ওই ফ্লাইওভারের উপর যে ঘটনাটা ঘটছে।
আচ্ছা আচ্ছা।
মানে এটার জন্য আমি এখনো কল্পনা, ওখান দিয়ে আমি যখন ড্রাইভ করি আমি চোখ মানে পারি না যে চোখ খুলে ড্রাইভ করি, যে সে মনে আমাকে ডাকবে, দাঁড়া করাবে। এবং ঠিক এই মুচুরটার মধ্যে মাটি কাটা যারা আছে তারা জানে যে এখান থেকেই দুইটা, একটা ছেলে একটা মেয়ে, প্রায় বর্ষখানিক আগে এখান থেকে ছিটকে নিচে পড়ে মারা গেছে। তো ঠিক ওই মোচরটার মধ্যে একই জায়গায় আমার ওই ফ্রেন্ডটা আমাকে এই কথাটা বলল।
থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাই, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। বেসিক্যালি এখানে আমরা একটা ভালো ঘটনা তো শুনলাম অবশ্যই, যেটা এখন পর্যন্ত সবার কাছে রহস্য, এবং সেই সাথে একটা মেসেজও রয়েছে পার্সোনালি আমার পক্ষ থেকে, যে সত্যিকার অর্থে আমাদের ড্রাইভিং করার ব্যাপারে অনেক সাবধান থাকা উচিত।
সেটাই। আর আমি আসলে ড্রাইভটা মূলত নর্মালি 50-60, কিন্তু সেদিন কেনই, আর ওখান দিয়ে সব নর্মালি রাত্রেবেলায় একটা সমস্যা যে আমি যতটুকু জানি ওখানে চিন্তাই হয়, এই কারণে ড্রাইভটি একটু স্পিডটা একটু বাড়িয়ে দিই, যেহেতু আমি সিঙ্গেল থাকি, আর পাশে যদি গাড়ি থাকে সেক্ষেত্রে আমি 50-60 টানি। ওই ভয়টার কারণে আমি টানতে গিয়ে তখন সে আমাকে বলে যে আসলে
একজন মাওলানা সাহেব ছিল, তিনি তার ছেলে মানি আমার মামা চট্টগ্রামে একটি মাদ্রাসায় পড়তে পাঠান। আমার মামা যে মাদ্রাসায় ছিলেন সেই মাদ্রাসার পাশে একজন বিরাট ধনী লোক থাকতেন। সেই লোক প্রতি শুক্রবারে মাদ্রাসা থেকে 10 জন ছাত্রকে নিজের বাসায় নিয়ে যেতেন এবং তাদেরকে খাওয়াতেন। সিরিয়াল অনুযায়ী সব ছাত্রই তার বাসায় খানা খেতে যেত। তো একবার সেই সিরিয়াল অনুযায়ী একবার আমার মামার যাওয়ার সময় হল। মামা এবং তার সাথে আরো 10 জন ছাত্র যাওয়ার জন্য তৈরি হল। রেডি হওয়ার পর দেখা গেল 9 জন আছে, কিন্তু আসাদ নামের একজন ছেলে নেই যার বাকিদের সাথে যাবার কথা ছিল। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সবাই খুব হন্য হয়ে তাকে খুঁজে বেড়াতে লাগল। মাদ্রাসার প্রায় সব জায়গাতেই দেখা হল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ কেউ একজন বলল, আসাদের তো জ্বর, ও ছাদে মুয়াজ্জিনের রুমে ঘুমাচ্ছেন। তারপর এক ছাত্র এসে রুমে নক করল, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলল না। এবার সে জোরে জোরে বাড়ি দিতে লাগল, কিন্তু তারপরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। শেষমেশ ছেলেটি কার্নিশের উপর দাঁড়িয়ে দরজা দিয়ে ভেতরে উঁকি দিল। শেষমেশ ছেলেটি কার্নিশের উপর দাঁড়িয়ে জানালা দিয়ে ভেতরের দিকে উঁকি দিল। ছেলেটি উঁকি দিয়ে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখল। দেখার সাথে সাথে বিরাট চিৎকার দিল এবং হুড়মুড় করে ছাদে এসে পড়ল। ছাদে এসে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর হুজুর তাকে জিজ্ঞাসা করল, তুই কে দেখেছিলি? সে বলল, আমি দেখলাম আসাদের ড্রেস পরা একটা মোটা অজগর সাপ বিছানায় শুয়ে আছে। একথা শুনে হুজুর সবাইকে বললেন যে আসাদকে যেন কেউ কিছু না বলে। তারপর কিছুদিন পরে আসাদ সুস্থ হলে হুজুর তাকে কাছে ডেকে বলেন, বাবা আসাদ, তুমি যে একজন জিন সেটা আমরা সবাই টের পেয়েছি। তুমি যদি এখানে থাকো তাহলে সব ছাত্র তোমার ভয়ে চলে যাবে। তাই তোমার কাছে আমার অনুরোধ যে তুমি এখান থেকে চলে যাও। তারপর আসাদ নামে সেই জিনটি ওই মাদ্রাসা থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে হুজুরকে নিজের সম্পর্কে কিছু কথা বলে গিয়েছিল, যেমন আসাদ তার প্রকৃত নাম নয়, তার নাম আমানুল্লাহ, তার বয়স 365 বছর এবং তার মতো অনেক জিন বিভিন্ন মাদ্রাসা এবং অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের রূপ ধরে মানুষের সাথে পড়াশোনা করছে। আসাদ রূপী আমানুল্লাহ আরো বলেছিলেন যে জিনরা যখন অসুস্থ থাকে তখন তারা কোন রূপে থাকে তা নিজেরাও বুঝতে পারে না।
Asian Radio 90.8 FM.
কলকাতার শহরতলির হাসপাতালে মেডিকেল ছাত্রদের একটি হোস্টেল। গ্রীষ্মের ছুটিতে ছাত্রাবাস ফাঁকা, সকলেই যার যার বাড়িতে চলে গেছে, শুধু রয়ে গেছে তিনজন ছাত্র, অমল, সুধীর আর নিহার। তারা ঠিক করেছে ছুটিটা নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করবে, আগামী বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এই তাদের সংকল্প। সত্যি তারা মন দিয়ে পড়াশোনা করছে। যে ছাত্রাবাস সবসময় ছাত্রদের হই হুল্লোড়ে মুখরিত থাকত তা এখন নীরব। কাজেই পড়াশোনায় বিঘ্ন ঘটাবার মতো কোনো উপদ্রব আর নেই। এত বড় ছাত্রাবাসে রয়েছে মাত্র দুজন ভৃত্য ও একজন রাধুনী ব্রাহ্মণ। তারা গত পূজার ছুটিতে বাড়ি গিয়েছিল, তাই এবার যায়নি। তাতে অমল, সুধীর আর নিহারেরই সুবিধা হয়েছে, কারণ তাদের খাবার কোনো চিন্তা নেই, সময় মতো দুবেলা তাদের আহার জুটছে আর পড়াশোনারও সময় পাচ্ছে প্রচুর। অনেক রাত পর্যন্ত তারা মাঝে মাঝে পড়াশোনা করে। অ্যানাটমি বিষয়টা খুব জটিল, তাই পড়াশোনার সুবিধার জন্য একটি মরা মানুষের মাথার খুলি তারা সংগ্রহ করেছে। এই মাথার খুলিটা থাকে তাদের পড়ার ঘরের টেবিলে। কলেজের অ্যানাটমি ডিসেকশন রুমে যে কঙ্কাল রয়েছে, সেই কঙ্কালেরই এটা একটা অংশ। প্রফেসরের অনুমতি নিয়ে এটা কয়েকদিনের জন্য নিয়ে এসেছে। বেশ ভালোভাবেই পড়াশোনা চলছে তাদের। সেদিন রাত্রে সুধীর ও নিহার একটু আগেই ঘুমিয়ে পড়েছে, অমল একাই বসে বসে পড়ছে। যখনকার কথা বলছি, তখন সেই হোস্টেলে ইলেকট্রিক লাইট ছিল না, হ্যারিকেনের আলোয় ছাত্ররা পড়াশোনা করত। রাত বোধ হয় প্রায় 12টা। চারিদিক নিঝুম নিস্তব্ধ। অমল একা একা পড়ছিল, তার চোখেও বুঝি ঝিমুনি আসছিল একটু। হঠাৎ একটা শব্দ শুনে অমল বই থেকে মাথা তুলল। ঘরে যেন কার পায়ের শব্দ, কিন্তু ঘরে তো কেউ নেই। সুধীর ও নিহার তাদের বিছানায় ঘুমোচ্ছে। মনের ভুল হয়েছে ভেবে অমল আবার পড়ায় মন দিল। চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে না, মনে মনেই পড়ছে অমল, অর্থাৎ বইয়ের পাতার উপর চোখ বুলিয়ে যাচ্ছে। হঠাৎ কিছুক্ষণ পর আবার ওই রকম একটা শব্দ শুনতে পেল অমল, পায়ের শব্দ। অমল আবার মুখ তুলল, কিন্তু আশ্চর্য, এইবারও কোনো লোক দেখতে পেল না। ঠক ঠক শব্দ শুনতে পেল টেবিলের উপর। তাকিয়ে দেখল মরার মাথার খুলিটা টেবিলের উপর থেকে আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে। ব্যাপার দেখে স্তব্ধ হয়ে গেল অমল, মনে তার ভয়ও জাগল। কি করবে ভেবে ঠিক করতে পারল না। একবার ভাবল সুধীর আর নিহারকে ডাকবে, কিন্তু মুখের ভাষা যেন তার স্তব্ধ হয়ে গেছে, কোনো কথাই তার মুখ থেকে বের হল না। অসহায়ের মতো বসে বসে শুধু দেখতে লাগল। মাথার খুলিটা উপর দিকে উঠছে, আরো উঠছে, চলে যাচ্ছে দেয়ালের দিকে। যেদিকে পায়ের শব্দ সে শুনতে পেয়েছিল, সেখানে মানুষের মাথার সমান উঁচু একটা জায়গায় গিয়ে সেটা স্থির হয়ে রইল। তারপর সেই খুলির মুখ থেকে যেন কথা বেরিয়ে এলো, অমল। অমল মাথার খুলিটা তার নাম ধরে ডাকছে, ভারী আশ্চর্যের ব্যাপার। কৌতূহল আর ভয় জাগল অমলের চোখে মুখে, তবু তাকিয়ে রইল সেদিকে। মাথার খুলিটা বলছে,
অমল আমাকে মুক্তি দাও, আমাকে কেন এখানে এনে আটকে রেখেছ?
অমল হতভম্ব, তবু তার মুখ থেকে কথা বেরিয়ে এলো,
তোমাকে আটক রাখিনি তো, তোমাকে তো টেবিলের উপরে রেখেছিলাম।
মাথার খুলিটা বলল,
আমার শরীরটা রয়েছে ল্যাবরেটরির ঘরে, কিছুদিন আগে কয়েকটি উশৃঙ্খল ছেলে আমার ধড় থেকে মুন্ডটা খুলে ফেলেছিল, কেউ আর সেটা জুড়ে দেয়নি, ওইভাবেই রয়েছে সেই থেকে।
তারপর তুমি তো সেদিন আমাকে এখানে নিয়ে এলে।
অমল বলল,
তুমি কি আমাকে চেনো? আমার নাম জানলে কেমন করে?
মাথার খুলিটা বলল,
চিনব না কেন, এখানকার অনেককেই তো আমি চিনি। এই হাসপাতালেই এক বছর আগে আমার মৃত্যু হয়েছিল।
কি বললে, এক বছর আগে তোমার মৃত্যু হয়েছিল এই হাসপাতালে?
হ্যাঁ, আমার নাম ইয়াসিন, আমি বি ওয়ার্ডে 7 নম্বর বেডে ছিলাম। ছুরি বেঁধা অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল পথের কয়েকজন লোক। তারপর আমার দলের লোকেরা খবর পেয়ে আমাকে হাসপাতালে দেখতে এসেছিল। যে ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করতেন তার সঙ্গে তুমিও তো আমাকে দেখতে যেতে।
তোমাকে ছুরি মেরেছিল কারা?
আমাদের বিপক্ষ দল।
বিপক্ষ দল মানে তুমি কি পার্টি করতে নাকি রাজনীতি করতে?
না, ওসব নয়। আমাদের ছিল চোরাই মাল চালান করার পার্টি। আমি ছিলাম লিডার। আমার কাছ থেকে আট ঘাট শিখে নিয়ে দুজন লোক দল ছেড়ে দিয়ে নিজেরা পার্টি করল, কিন্তু আমাদের সঙ্গে পেরে উঠল না। আমরা যেভাবে মালপত্র জোগাড় করতাম সেভাবে জোগাড় করতে পারত না, তাই আমার উপর হল ওদের হিংসে।
সেজন্য তোমাকে ছুরি মেরেছিল? তুমি পুলিশের কাছে ওদের নাম বলনি?
হ্যাঁ বলেছিলাম, কিন্তু পুলিশ ওদের খুঁজে পায়নি। ওদের কি কোনো আস্তানা ঠিক আছে?
তোমাকে মেরে ওদের লাভ হয়েছিল কি?
না হয়নি। আমি যার কাছ থেকে চোরাই মাল সংগ্রহ করতাম তার নাম ছিল বদ্রীলাল। আমার দল থেকে চলে যাবার পর নাসিম আর আমজাদ বদ্রীলালের কাছে সেই মাল সংগ্রহ করবার চেষ্টা করেছিল, কিন্তু বদ্রীলাল ওদের বিশ্বাস করত না। বদ্রীলাল খুব কম মালপত্র ওদের দিত, তাই নাসিম আর আমজাদ ভেবেছিল আমি ওদের পথের কাঁটা, আমাকে না সরালে ওদের উদ্দেশ্য সিদ্ধি হবে না, সেজন্যই মেরেছিল আমাকে।
তারপর? তারপর
আমি হাসপাতালে মারা গেলাম। আমাকে মর্গে পাঠানো হয়েছিল। আমার দলের লোকেরা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল কবরখানায়। আমাকে কবর দিল, কিন্তু ভাগ্যের কি খেলা, আমি যে চোরাই মালের কারবার করতাম মরার পরও পড়ে গেলাম সেই চোরাই মাল পাচারকারীদের হাতে। আমার কঙ্কালটাও রেহাই পেল না। যেসব লোকেরা কঙ্কালের চোরা কারবার করে তারা একদিন আমার কঙ্কালটাও তুলে নিয়ে গেল। তারপর হাত বদল হয়ে আমার কঙ্কালটাও এসে গেল এই হাসপাতালে।
অমল স্তব্ধ হয়ে কথাগুলি শুনল, তারপর জিজ্ঞেস করল,
তাহলে এখন সেই নাসিম আর আমজাদ খুব চোরাই মালের কারবার করছে?
ইয়াসিন বলল,
না, সেই সুযোগ তাদের দেয়নি। নাসিম হল দলের পাণ্ডা, তাকে একদিন রাত্রিবেলা পেয়ে গেলাম নির্জন জায়গায় ধাপার মাঠের কাছে। তাকে গলা টিপে ধরলাম, সে অনেকক্ষণ ধস্তাধস্তি করল আমার সঙ্গে, কিন্তু পারল না। আমার সঙ্গে শক্তিতে সে পারবে কেমন করে? আমার গায়ের জোর চিরকালই ওর চাইতে বেশি, তবু লড়েছিল অনেকক্ষণ। ওর কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি নিয়েই সবসময় চলাফেরা করত, কিন্তু ছুরি দিয়ে আমাকে মারবে কেমন করে? ওর রক্ত বংশের শরীর, আর আমি ছায়া হয়ে ওর সঙ্গে লড়াই করছি। একসময় ওকে খতম করে দিলাম, ওর ছুরি দিয়েই শেষ করলাম।
অমল চমকে উঠে বলল,
হ্যাঁ বলো কি,
ইয়াসিনের মাথার খুলিটা বলল, হ্যাঁ নাসিম এইভাবে খতম হল, তারপর আমজাদও একদিন ধরা পড়ল পুলিশের হাতে, একটা চোরাই মাল পাচার করতে গিয়ে হাতে হাতে ধরা পড়ল, জেল হল তার। তারপর থেকে আমজাদ এই কাজ ছেড়ে দিয়েছে। অমল বলল,
কিন্তু তোমার এই অবস্থা কেন, তুমি কি চাও আমার কাছে?
ইয়াসিন বলল, আমি চাই মুক্তি।
তোমাকে কিভাবে মুক্তি দেব আমি?
শোনো তাহলে, তোমাকে একটা গোপন খবর বলছি, তাতে তুমিও বেঁচে যাবে, আমিও ভালোভাবে থাকতে পারবো।
বলো কি বলতে চাও তুমি, বলো।
যে ঘরে কঙ্কালগুলি আছে, সে ঘরের দারোয়ান কঙ্কালগুলিকে বিক্রি করে ফেলার মতলব করছে। যারা এই সব ব্যবসা করে তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে সে। রাত্রে চোর হয়ে তারা চুরি করবে, তার আগে দারোয়ানকে বেঁধে ফেলবে তারা। তারা চুরি করবে কঙ্কাল আর দু একটি মূল্যবান যন্ত্র। আমার কঙ্কালটাকেও বাদ দেবে না তারা, তাহলে আমি মুন্ডু ছাড়া হয়ে পড়ব।
এই ব্যাপারে আমাকে কি করতে হবে?
শোনো, এই ছুটির সময়ে তোমাদের মেসে কোনো ছাত্র নেই, তোমাদের টেবিলে আমার মুন্ডুটা আছে, কাজেই এই চুরির পর তোমাদের উপরও দোষ পড়তে পারে। আমি চাই না তোমরা কোনো বিপদে পড়ো, তুমি খুবই ভালো লোক। আমি জানি এই হাসপাতালের বিছানায় থাকার সময় তুমি খুব যত্ন নিয়ে তোমার ডাক্তারের সঙ্গে থেকে আমাকে দেখতে, তাছাড়াও মাঝে মাঝে আমার খবর নিতে। অনেক ডাক্তারই বড় নিষ্ঠুর, তাদের মায়া মমতা নেই, তারা রোগীদের ভালো করে দেখেন না। তুমি সেই ধরনের লোক নও, তাই তোমাকে বাঁচাবার জন্য আমার এত আগ্রহ। তোমরা তিনজন এখানে আছো, এখনই তোমরা হাতে কোনো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। তবে তোমাদের কাছে অনুরোধ, আমার মুন্ডুটা আমার কঙ্কালের সঙ্গে জুড়ে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমি এখন যাই।
ধীরে ধীরে মুন্ডুটা আবার বাতাসে ভাসতে ভাসতে এসে টেবিলের উপর হাজির হল। কিছুক্ষণ আচ্ছন্নের মতো বসে রইল অমল। একটু আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা সে নিজেও যেন বিশ্বাস করতে পারছে না। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে সে কি স্বপ্ন দেখছিল, নাকি নিজেই এসব উদ্ভট কল্পনা করছিল? বসে বসে ভাবতে লাগল অমল। এখন সে কি করবে? সুধীর আর নিহারকে জাগিয়ে তুলবে কি? যাবে কি সেই ল্যাবরেটরি রুমের কাছে? ওদের জাগিয়ে তুলে বলবে কি নরমুন্ডের বিচিত্র কাহিনী? ওরা হয়তো বিশ্বাস করবে না, পাগল বলেই তার কথা উড়িয়ে দেবে। কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারল না অমল, তার মন চঞ্চল হয়ে উঠল। সে গিয়ে জাগিয়ে তুলল সুধীর আর নিহারকে, বলল,
ওঠ ওঠ শিগগির ওঠ।
ধড়মড় করে উঠে বসল সুধীর আর নিহার, ঘুম ঘুম চোখেই বলল,
কি হয়েছে রে অমল?
অমল বলল,
চলো ল্যাবরেটরি রুমের দিকে যাই, ওখানে চোর এসেছে।
চোর? কে বলল?
হ্যাঁ আমি খবর পেয়েছি, কঙ্কাল চুরি করতে এসেছে চোর। কঙ্কাল চুরি হলে আমাদের উপর হয়তো দোষ পড়বে, চলো এখন গেলে চোরকে তাড়ানো যাবে।
ল্যাবরেটরি ঘরে চোর এসেছে তো আমাদের কি, চোর যদি আমাদের ঠেঙায়?
সেজন্য তৈরি হয়ে যেতে হবে, লাঠি নিয়ে চল।
লাঠি নেওয়া খুব দরকার, কিন্তু লাঠি কোথায় পাবো?
হকি স্টিক ছিল, তাই তিনজন তিনটি নিয়ে বেরিয়ে পড়ল। ল্যাবরেটরির কাছে এসে তারা তিনজনই তাজ্জব, দেখল সত্যি সেখানে চোর হানা দিয়েছে। দারোয়ানকে দড়ি বেঁধে
বারান্দার এক পাশে ফেলে রেখে ল্যাবরেটরির দরজা চাবি দিয়ে খুলে ফেলেছে চোরেরা। অমল, সুধীর আর নিহার হই হই করে সরগোল তুলল, হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো মাটির উপর যাতে চোরেরা ভয় পায়। চোরেরা ভয় পেলেও বাঁচবার জন্য রুখে এলো অমল, সুধীর আর নিহারের দিকে, কিন্তু তাতে সুবিধা করতে পারল না। হইচই শুনে ততক্ষণে এদিক ওদিক থেকে আরো লোকে গিয়ে এসেছে, তিনজন চোরই ধরা পড়ল। মস্ত বড় একটা চক্রান্তের সূত্র ফাঁস হয়ে গেল, সেই সূত্রেই ধরা পড়ল কঙ্কাল চোরা কারবারির দল। দারোয়ান বুঝতে পারল তারও অব্যাহতি নেই, সে গোপনে দোষ স্বীকার করল অমল, সুধীর আর নিহারের কাছে, তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল আর কোনো দিন সে এমন কাজ করবে না। দারোয়ানের চাকরি রয়ে গেল, কিন্তু এসব কাণ্ড কারখানার মূলে যে ইয়াসিনের প্রেতাত্মা একথা সুধীর আর নিহার কিছুতেই বিশ্বাস করতে চাইল না। তারা বলল,
তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি, মরা মানুষের মাথার খুলি কথা বলে, আমরা তা বিশ্বাস করি কিভাবে?
অমলও বিশ্বাস করতে পারে না, কিন্তু এ ব্যাপার যে সত্যি ঘটেছিল, এ ব্যাপার না ঘটলে চোরের খবরই বা সে জানত কেমন করে? অমলের কৌতূহল এরপর সত্যি খুব বেড়ে গিয়েছিল। সে হাসপাতালের খাতাপত্র ঘেঁটে বের করেছিল এক বছর আগে মোহাম্মদ ইয়াসিন নামে সত্যি একজন রোগী ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। সে ছিল বি ওয়ার্ডে 7 নম্বর বেডে। 3 দিন পর তার মৃত্যু হয়েছিল। ঘটনা খুবই আশ্চর্য। যারা পরলোকে বিশ্বাস করেন তারা হয়তো বলবেন, যে ঘৃণ্য কাজ করত ইয়াসিন সেই কাজের উপর তার বিতৃষ্ণা এসেছিল, সে নিজেও হয়েছিল সেই ঘৃণ্য ব্যবসায়ের শিকার, তাই তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াত সেই ঘৃণ্য ব্যবসায়ীদের ধরিয়ে দেবার জন্যে। অমল কিন্তু ইয়াসিনের প্রেতাত্মার অনুরোধ রক্ষা করেছিল। ল্যাবরেটরি রুমে সে ভাঙা কঙ্কালের সঙ্গে জুড়ে দিয়েছিল তার খণ্ডিত মুণ্ড, তাতে ইয়াসিনের আত্মার হয়তো তৃপ্তি হয়েছিল।
Asian Radio 90.8 FM